বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 16 ফেব্রুয়ারি, 3 ফাল্গুন এবং ফার্সি 27 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম: ভিয়েনা সংলাপের দায়িত্বশীল আচরণ করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার ঘোষণা। আরব আমিরাত ও সৌদি আরবে ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেন। আনসারুল্লাহকে কালো তালিকাভুক্ত করতে লবিং করছে ইসরায়েল। ভারতের কর্ণাটক রাজ্যের আরও একটি সরকারি কলেজে হিজাব পড়তে বাধা। হিজাব পড়তে অনড় ছাত্রীদের বাড়ি ফেরত পাঠাল কর্তৃপক্ষ। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জেনারেল সোলাইমানির ছবি পোড়ানো নিয়ে বিতর্ক। সারা শহরে ছেয়ে গেছে সোলাইমানি ও ইরানের সর্বোচ্চ নেতার ছবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তাঁর দেশের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে ভিয়েনায় একটি চুক্তির সম্ভাবনা দেখা দিলেও বিষয়টি চূড়ান্তভাবে নির্ভর করছে এ ব্যাপারে পশ্চিমা দেশগুলোর দায়িত্বশীল আচরণের উপর। তিনি মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপের পর এক টুইটার বার্তায় এই মন্তব্য করেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার কারণে সংলাপে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে, কিন্তু পশ্চিমা দেশগুলোর কালক্ষেপণ, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের গড়িমসির কারণে ভিয়েনা সংলাপে চূড়ান্ত চুক্তি করা সম্ভব হচ্ছে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে রাজি হচ্ছে না বাইডেন প্রশাসন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতের আভানচি বলেছেন আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার দেশ বিভিন্ন উপায়ে আরও বেশি অবদান রাখতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের বিশেষ কমিটির বৈঠকের আগে ইরানের রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন জাতিসংঘের আওতায় আন্তর্জাতিক অঙ্গনে যে শান্তিরক্ষা কার্যক্রম চলে আসছে তাতে ইরানের পক্ষ থেকে জোরালো প্রতিশ্রুতি ও সমর্থন রয়েছে। এই প্রেক্ষাপটে ইরান সরকার আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে সামরিক সরঞ্জাম এবং সেনা সদস্য, সেনা পর্যবেক্ষক, পুলিশ ও বেসামরিক জনবল নিয়োগ করে আরও বেশি অবদান রাখতে চায়। 2016 সালে ইরান প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিরাপত্তা বাহিনী এবং সামরিক সরঞ্জাম পাঠিয়ে অবদান রাখার ঘোষণা দিয়েছিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের গভীর অভ্যন্তরে ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এই ফুটেজ প্রকাশের ঘোষণা দেন। এরপর দেশটির গণমাধ্যম ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করে, তবে এসব হামলার সুনির্দিষ্ট তারিখ ও ফুটেজ জানানো হয়নি। সম্প্রতি ইয়েমেনের সামরিক বাহিনী সংযুক্ত আরব আমিরাতের উপর ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। এছাড়া দীর্ঘদিন ধরে সৌদি আরবের উপর হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সামরিক বাহিনী। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতের হয়ে লবিং করছে ইহুদিবাদী ইসরায়েল। এজন্য তেলাবিব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দ্বারস্থ হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতার শেষ দিনগুলোতে এসে আনসারুল্লাহকে বিদেশী সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল, কিন্তু তার উত্তরসূরি জো বাইডেন ক্ষমতায় আসার পরপরই সেই সিদ্ধান্ত বদল করেন। গত মাসে ইয়েমেনের সামরিক বাহিনী আরব আমিরাতের বিরুদ্ধে বড় ধরনের পাল্টা অভিযান চালায়। এরপর বাইডেন প্রশাসন বলেছে আনসারুল্লাহ আন্দোলনকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। মালয়েশিয়ায় আটক বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে সেদেশের অভিবাসন কর্তৃপক্ষ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জেল হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে তাকে চাকরিচ্যুত এবং গ্রেপ্তার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
মালয়েশিয়ায় আটক বাংলাদেশের সাবেক হাই কমিশনার এম খায়রুজ্জামানকে মুক্তি দিয়েছে সেদেশের অভিবাসন কর্তৃপক্ষ। আজ বুধবার মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান ফ্রি মালয়েশিয়া টুডেকে জানিয়েছেন তার স্বামী তাকে ফোন করে মুক্তি পাবার খবর দিয়েছেন। খায়রুজ্জামান তাকে বলেছেন মুক্তির পর তাকে গ্রহণের জন্য ঘটনাস্থলে আইনজীবীরা রয়েছেন, তিনি বাসায় ফিরে যাচ্ছেন। খায়রুজ্জামানের এক আইনজীবী বলেছেন তার মক্কেলকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত দেওয়া হয়নি, তিনি এখন একজন মুক্ত ব্যক্তি। মুক্তির পরে খায়রুজ্জামান বলেছেন এখন আমি যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। বাংলাদেশের একজন সাবেক সেনা কর্মকর্তা খায়রুজ্জামান জাতিসংঘের শরণার্থী সংস্থা বা UNHCHR এর কার্ডধারী রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। গত 10 ফেব্রুয়ারি মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে আমপাং এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সে দেশের অভিবাসন পুলিশ। এর আগে গত শুক্রবার খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিলেন কুয়ালালামপুরের একটি আদালত। এ প্রেক্ষিতে খায়রুজ্জামানের এক রিট আবেদনের শুনানি শেষে গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার হাইকোর্ট তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে হাইকোর্ট খায়রুজ্জামানের পক্ষে করা আবেদনের শুনানির জন্য আগামী 20 মে তারিখ ধার্য করেছে। গ্রেপ্তার হবার পর খায়রুজ্জামানের আইনজীবী দাবি করেন তার মক্কেল একজন রাজনৈতিক আশ্রয় প্রার্থী, তিনি কোনো অভিবাসন আইন লঙ্ঘন করেননি, তার বৈধ ভ্রমণ কাগজপত্র রয়েছে, তিনি মালয়েশিয়ায় কোনো কাজ করছিলেন না, তিনি বাড়িতে অবস্থান করছিলেন, তাই তাকে আটক বা গ্রেপ্তার করা বেআইনি, তাকে বহিষ্কার করার অধিকার মালয়েশিয়ার নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় ঐতিহাসিক তাজমহলের ভেতরে বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা জোর করে হনুমান চালিশা পাঠ করার মধ্য দিয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছে। পুলিশ এ সময় তাদেরকে থামিয়ে দিয়ে হেফাজতে নেয়। কর্ণাটকে হিজাব ইস্যুকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ ওই কর্মসূচির আয়োজন করেছিল। সমস্ত বিক্ষোভকারীকে হেফাজতে নেওয়ার পরে হরিপর্বত থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে তারা হনুমান চালিশা পাঠ করেন এবং পরে সবাইকে ছেড়ে দেওয়া হয়। সদর সার্কেল কর্মকর্তা রাজীব কুমার বলেন তাদের স্মারকলিপি নেওয়া হয়েছে এবং এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তাদের জানানো হয়েছে যে বিষয়টি একটি নির্দিষ্ট রাজ্যের সাথে সম্পর্কিত। ভারতের বিজেপি শাসিত কর্ণাটক রাজ্যের আরও একটি সরকারি কলেজে ছাত্রীদের হিজাব পড়তে দেওয়া হয়নি। আজ গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে যেসব ছাত্রী ক্লাসরুমে হিজাব পড়তে অনড় ছিল সরকারি কলেজটি তাদেরকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত কর্ণাটকে এবার অন্য একটি সরকারি কলেজে হিজাব পরাকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ বুধবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, সরকারি কলেজটি ওই ছাত্রীদের ফেরত পাঠিয়ে দিয়েছে যারা ক্লাসরুমে হিজাব পরার জন্য জোর দিয়েছিল। উত্তর কর্ণাটকের বিজয়পুরার সরকারি পিইউ কলেজে আগে হিজাব পরার অনুমতি ছিল, কিন্তু আজ বুধবার তারা ছাত্রীদের ক্লাসরুমে হিজাব পরতে দেয়নি। কলেজ প্রশাসন সাফাইতে বলেছে তারা শুধুমাত্র হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ অনুসরণ করছে, যেখানে স্কুল কলেজ খোলার অনুমতি দেওয়া হয়েছিল এই শর্তে যে শ্রেণীকক্ষে ধর্মীয় পোশাক পরার অনুমতি দেওয়া হবে না। কিন্তু ছাত্রীদের মতে কলেজ কর্তৃপক্ষ তাদের জানায়নি যে হিজাব বা বোরকা পরার অনুমতি দেওয়া হবে না। এ প্রসঙ্গে আজ বুধবার পশ্চিমবঙ্গ পুলিশ হাউজিংয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শামিমা খাতুন রেডিও তেহরানকে বলেন,
তখন সংবিধান আমাদের পারমিশন দিয়েছেন, তাদের হিজাব নিয়ে এত কেন সমস্যা? তো তার উত্তরটা আমি মনে করি, অ্যাকচুয়ালি কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু রাজনীতিবিদ রয়েছে যারা এই হিজাবটাকে একটা অন্য পার্সপেক্টিভে, মানে একটা পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে তারা দেখতে চাইছে। তারা মুসলিমদেরকে, স্পেশালি মুসলিমদেরকে টার্গেট করছে, এবং আমাদের দেশের যে ধর্ম নিরপেক্ষতাটা রয়েছে সেটাকে তারা পুরোপুরি ডিস্ট্রয় করতে চাইছে। এবং তাদের, তারা চাইছে আমাদের, যদি আমরা কনস্টিটিউশনটা আমরা করতে শুরু করি, তাহলে কনস্টিটিউশনের মধ্যে আমাদের যে প্রথম আর্টিকেলটা রয়েছে।
তিনি আরো বলেন, এখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের নাম হলো ভারত, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন এবং বিভিন্ন ভাষাভাষী মানুষ, বিভিন্ন পেশা ও সংস্কৃতির মানুষ রয়েছেন। সেজন্য সকলে আসুন, আমরা সবাই মিলে এই বৈচিত্র্যকে অক্ষুণ্ণ রাখি এবং সুন্দর উজ্জ্বল ভারত গঠনের স্বপ্ন দেখি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ জেনারেল কাসেম সোলাইমানির ছবি পোড়ানোর প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা এক বাড়িতে ঢুকে কাসেম সোলাইমানির ছবি দেখে খেপে যান এবং পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে দেন। এরপরই মঙ্গলবার বাদগাম ও বারামুল্লা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মুসলমানেরা। বিক্ষোভকারীরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানান। এ সময়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর স্থানীয় পুলিশের কমান্ডার বিক্ষুব্ধ জনতার সামনে উপস্থিত হয়ে তার সহকর্মীর আচরণের জন্য ক্ষমা চান এবং ইরানের জেনারেল শহীদ কাসেম সোলাইমানি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির ছবি উঁচিয়ে ধরে তাদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পুলিশ ও জনতা হাতে হাত মিলিয়ে সারা শহরের দেয়ালে জেনারেল সোলাইমানি ও আয়াতুল্লাহ খামেনির ছবি লাগিয়ে দেন। এই ঘটনার পর এখন ওই এলাকার সব দেয়ালে শোভা পাচ্ছে কাসেম সোলাইমানির ছবি। আফগানিস্তানের আটক $700 কোটি ছেড়ে দিতে ওয়াশিংটন অস্বীকৃতি জানালে আমেরিকার ব্যাপারে নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান। আটক ওই $700 কোটি অর্ধেক অর্থ 9/11 ক্ষতিগ্রস্ত লোকজনের পরিবারকে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি একটি নির্বাহী আদেশ জারি করেছেন। বাইডেনের এই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, তাদের অর্থ আটকের মানে হচ্ছে ওই অর্থ চুরি করা হয়েছে এবং এটি আমেরিকার জন্য মারাত্মক ধরনের নৈতিক অবক্ষয়। তালেবানের সহকারী মুখপাত্র ইমানউল্লাহ সামানগানি বলেন, যদি আমেরিকা তার অবস্থান থেকে সরে না আসে এবং উস্কানিমূলক তৎপরতা অব্যাহত রাখে, তাহলে আফগানিস্তানও আমেরিকার ব্যাপারে নীতি পরিবর্তন করতে বাধ্য হবে। তিনি বলেন, 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকায় যে হামলা হয়েছে তার সাথে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে এখনও রাশিয়ার সামরিক হামলার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেছেন, হামলা হলে প্রচুর মানুষের মৃত্যু হবে এবং রাশিয়ার অর্থনীতির বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে বাইডেন বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তিনি তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছেন। ইউক্রেন সীমান্ত গত বেশ কিছুদিন ধরে প্রায় 1,00,000 সৈন্য মোতায়েন করে রেখেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সীমান্তে সামরিক মহড়া শেষে সেনাবাহিনীর একাংশকে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, রুশ সেনা ফিরিয়ে নেওয়ার খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, রুশ সেনাদেরকে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে এবং এটি হবে একটি ভালো ঘটনা, কিন্তু আমরা এখনও এ বিষয়টি নিশ্চিত করতে পারছি না। প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষকরা বলছেন, এসব সেনা এখনও ইউক্রেনকে হুমকিগ্রস্ত করার অবস্থায় রয়ে গেছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অবশ্যই তিনি ইউরোপে কোনো যুদ্ধে জড়াতে চান না, এজন্যই তিনি আলোচনার প্রস্তাব দিয়েছেন। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় বৈঠক চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপ করেছেন। এদিকে ভিয়েনায় ইরানের শীর্ষ আলোচক আলি বাকেরি কানের সাথে অন্য প্রতিনিধিদের দফায় দফায় বৈঠক অব্যাহত রয়েছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
ভিয়েনা বৈঠকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে অষ্টম দফা আলোচনা চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপ করেছেন। ভিয়েনায় বৈঠক চলার একই সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই কূটনৈতিক তৎপরতা থেকে বোঝা যায় সংলাপকে সফল করার জন্য ইরান দৃঢ় প্রতিজ্ঞ ও আন্তরিক। ভিয়েনায় চলমান বৈঠকে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের সাথে ইরানের শীর্ষ আলোচক আলি বাকেরি কানির দফায় দফায় বৈঠক অব্যাহত রয়েছে। এর পাশাপাশি তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে টেলিফোন আলাপে ভিয়েনা বৈঠককে সফল করতে তাদের আন্তরিক প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেছেন, ইরানের পক্ষ থেকে যেসব প্রস্তাব উত্থাপন করা হয়েছে তার আইনগত ও বৈধতার দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। যাই হোক, ইরানের প্রতিনিধিদল ভালো সমঝোতায় পৌঁছার জন্য এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আন্তরিকতার প্রমাণ দিয়েছে। এই টেলিফোন আলাপে জোসেফ বোরেলও স্বীকার করেছেন, আলোচনা অত্যন্ত স্পর্শকাতর অবস্থানে এসে পৌঁছেছে এবং বল এখন পাশ্চাত্যের কোটে। এখন পর্যন্ত সংলাপে অংশ নেওয়া প্রতিনিধিরা আলোচনার পরিবেশকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। এ অবস্থায় টেকসই সমঝোতায় পৌঁছার জন্য পাশ্চাত্যের পক্ষ থেকেও আন্তরিকতার প্রমাণ দেওয়া জরুরি। সমঝোতায় পৌঁছার ক্ষেত্রে ইরান তার লাল সীমা মেনে চলছে এবং তারা জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা চায়। এ অবস্থায় সংলাপ সফল হওয়ার বিষয়টি নির্ভর করছে পাশ্চাত্যের দায়িত্বশীল আচরণ ও পদক্ষেপের উপর। পরমাণু সমঝোতায় ইরানের সক্রিয় উপস্থিতি ও যৌক্তিক অবস্থান এবং ভালো সমঝোতায় পৌঁছার জন্য তেহরানের পক্ষ থেকে প্রস্তাব উত্থাপনের পর এখন প্রতিপক্ষকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। ইরান শুরুতেই বলে দিয়েছে জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না। ইরানের জাতীয় উচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি বলেছেন, আমেরিকার প্রতিশ্রুতি ভঙ্গের প্রবণতা ভিয়েনায় যে কোনো সংলাপের জন্য বড় হুমকি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে পবিত্র রমজান মাসকে সামনে রেখে বেড়েছে ভোজ্য তেলের দাম। ভরা মৌসুমে শীতকালীন শাকসবজির মূল্য আকাশচুম্বী। তবে খাদ্য সচিব রমজানে চালের দাম বাড়বে না বলে নিশ্চয়তা দিয়েছেন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাজারে হঠাৎ করে সব ধরনের চালের মূল্য কেজি প্রতি 4-5 টাকা করে বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে চালের দাম বস্তা প্রতি 200-300 টাকা পর্যন্ত বেড়েছে। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকায় দেশীয় মিলাররা দাম বাড়িয়ে দিয়েছেন। এখন ঢাকার বাজারে মোটা চালের দাম 45-50 টাকা কেজি, মাঝারি চালের দাম প্রতি কেজি 55-60 টাকা, চিকন চালের দাম 70-80 টাকা, সুগন্ধি সরু চালের দাম 100 টাকার ওপরে। এদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে বেড়েছে ভোজ্য তেলের দাম। ভরা মৌসুমে শীতকালীন শাকসবজির মূল্য আকাশচুম্বী। গত 2 সপ্তাহে ডাল, তেল ও চিনির দাম বেড়েছে ব্যাপকভাবে। বেড়েছে সাবান, টুথপেস্ট, প্রসাধন সহ সংসারের প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন ভাড়া এক লাফে বেড়েছে 30-40%। সব মিলিয়ে সাধারণ নিম্ন আয়ের ভোক্তারা পড়েছেন চরম ফাঁপড়ে। এই অবস্থায় প্রধান বিরোধী দল বিএনপি চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানিয়েছে। গত রাতে দলের স্থায়ী কমিটির সভায় এ মর্মে গৃহীত এক প্রস্তাব আজ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একদিকে করোনার কারণে কর্মচ্যুতি, ব্যবসার ক্ষতি, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি নিম্নবিত্ত মধ্যবিত্ত কর্মজীবী মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অবিলম্বে পানি গ্যাস তেলের মূল্য বৃদ্ধি বন্ধ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে।
তবে রমজানে চালের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন খাদ্য সচিব মোসাম্মাত নাজমানারা খানুম। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে সচিব এমন নিশ্চয়তা দেন।
রমজান উপলক্ষে আপনাদেরকে আমি অ্যাসুরেন্স দিতে পারি চালের দাম বাড়বে না, কারণ আমার খাদ্য বান্ধব এই যে কিন্তু মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে, 50 লক্ষ পরিবার মার্চ মাসে 30 কেজি চাল পাবে। ওরকম অবস্থা দেখি তাহলে আমরা ওই মাসে আরো বাড়াবো। তো আমাদের মিনিস্ট্রির আমদানি করার সিদ্ধান্ত আছে, আমরা চাচ্ছি যদি দাম দেখি যে আরো বাড়তেছে
তারপরেও মূল্য বৃদ্ধি কেন ঘটছে সে রহস্য খুঁজে বের করা দরকার। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এর সঙ্গে শেষ হল সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে হজরত জেইনাব সালামুল্লাহ আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহার মৃত্যুবার্ষিকী। শ্রোতা ভাই বোনেরা, সালাম ও সমবেদনা জানিয়ে শুরু করছি। হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের অনন্য মহামানবী শীর্ষক বিশেষ আলোচনা। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম, নবী নন্দিনী হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কন্যা হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইসলামের ইতিহাসে যে গৌরবময় অবদান রেখেছেন তা তার ভাই হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের মহাবিপ্লবেরই ধারাবাহিকতার সূত্রে একসঙ্গে গাথা। এ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ এবং আমি রেজওয়ান হোসেন।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা ইন্তিকাল করেছিলেন হিজরি 62 সনের 15 রজব। কারবালার মহাবিপ্লব জাইনাবকে ছাড়া কেবলই যে অপূর্ণ থাকত তা নয়, এ বিপ্লবের বার্তা ও প্রকৃত ইতিহাসও চিরতরে হারিয়ে যেত। সফল হতো তারাই যারা প্রকৃত মোহাম্মদী ইসলাম ও এর প্রকৃত নায়কদের বিস্মৃতির অতল গর্ভে তলিয়ে দেওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করতে চেয়েছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিষাদ ও দুঃখ ভারাক্রান্ত দিনগুলোতে ও বিশেষ করে আশুরার অপরাহ্নেও অশেষ ধৈর্য নিয়ে খোদাই দায়িত্ব পালনের ক্ষেত্রে কিংবা আশুরার বিপ্লবের পরও জালিম শাসকের সামনে নির্ভীক চিত্তে সত্যের সুরক্ষা ও আহলে বাইতের মহত্ত্ব আর অসহায়ত্ব তুলে ধরার জন্য জাইনাব সালামুল্লাহি আলাইহার পবিত্র নাম প্রজ্জ্বল তারকার মতোই চির অম্লান হয়ে আছে।
বহু মহতি গুণের ক্ষেত্রে যেমন নেতা বা ইমামদের প্রতি আনুগত্য ও ভালোবাসায়, এবাদতে, প্রজ্ঞায় ও জ্ঞানে, খোদাভীরুতায় ও সতীত্বে এবং সত্যের পক্ষে নির্ভীকতায় ও বাগ্মিতায় কেবল রমণী কুলের জন্যই নয়, অন্য সব মানুষের জন্যও জাইনাব সালামুল্লাহি আলাইহা অনুকরণীয় আদর্শ। বিনয় ও নম্রতা, সত্যবাদিতা ও ভদ্রতা ছিল তাঁর চরিত্রের ভূষণ।
কারবালা বিপ্লবের আশুরা পরবর্তী অধ্যায় পরিচালনা করেছেন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। কারবালা থেকে কুফায় ও সিরিয়া যাওয়ার পথে সে যুগের জালেম শাসকদের সামনে ও জনগণের সামনে যেসব ভাষণ ও বক্তব্য রেখেছিলেন আলী দোহিতা জাইনাব সালামুল্লাহি আলাইহা, সেগুলো তার উচ্চ পর্যায়ের জ্ঞান, প্রজ্ঞা ও মহত্ত্ব সহ আরও কিছু অসাধারণ গুণ তুলে ধরেছে। সময়োপযোগী নানা সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয়ার ক্ষেত্রেও তার অসাধারণ ক্ষমতা ফুটে উঠেছে বিভিন্ন সময় বা উপলক্ষে। তিনি জানতেন কোথায় শান্তভাবে বক্তব্য রাখতে হবে এবং কোথায় বীরত্বব্যঞ্জক বা জ্বালাময়ী বক্তব্য রাখতে হবে।
হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা এমন সময় কারবালা থেকে ফিরে এসে কুফায় ও সিরিয়ায় যথাক্রমে অভিশপ্ত ইবনে জিয়াদ ও ইয়াজিদের দরবারে এইসব ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত চরম রাজনৈতিক সংকট ও চাপের মুখে ছিলেন। সে সময় নিরাপত্তার কঠোরতম ব্যবস্থা নিয়েছিল জালিম ইয়াজিদ চক্র। ইমাম পরিবারের উপর বাহ্যিক বিজয়ের উন্মাদনায় এই জালেম শাসক গোষ্ঠী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে অবমাননার প্রতিটি সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছিল। কিন্তু জাইনাব সালামুল্লাহি আলাইহার বলিষ্ঠ ও নির্ভীক ভাষণগুলো জালেম শাসকদের ময়দানকে সংকীর্ণ করে দেয় এবং তাদের ঘুম হারাম হয়ে যায় গণবিপ্লবের ভয়ে।
কুফায় ও সিরিয়ায় হজরত জাইনাব সালামুল্লাহি আলাইহার বলিষ্ঠ ও নির্ভীক ভাষণগুলো ধর্মীয় জ্ঞানের সমৃদ্ধ উৎসে পরিণত হয়েছে। সেই সব ভাষণ সে যুগের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার এবং বিশেষ করে খলিফা নামধারী শাসকদের তাগুতি প্রকৃতি প্রকাশের প্রমাণ্য দলিল হয়ে আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের সদস্যদের বক্তৃতা ও ভাষণের ধারা হল তারা মহান আল্লাহর এমন উচ্চ মানের প্রশংসা কীর্তন করেন যা সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাদের সন্তুষ্টি ও খোদাপ্রেমের অশেষ গভীরতায় তুলে ধরে।
মহান আল্লাহর সাহায্যের প্রতি অবিচল আস্থা থেকে উচ্চারিত হয় এমন বাক্য যা শত্রুর জন্য অপমানের উৎস। মুসলিম সমাজের নেতা বা ইমাম হিসেবে ভাইয়ের পরিচয় তুলে ধরতে গিয়ে জাইনাব সালামুল্লাহি আলাইহা বলেছেন, কিভাবে রাসুলের সন্তান ও বেশটি যুবকদের নেতাকে হত্যার কলঙ্ক বহন করবে? এ কলঙ্ক এমন এক মহান ব্যক্তিকে হত্যার কলঙ্ক যিনি ছিলেন তোমাদের জন্য আশ্রয়স্থল, শান্তি শৃঙ্খলা ও ঐক্যের সংরক্ষক এবং ছিলেন তোমাদের ধর্মের পথপ্রদর্শক।
এরপর জাইনাব সালামুল্লাহি আলাইহা সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াত তেলাওয়াত করেন, যেখানে বলা হয়েছে, কাফেররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর, আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে, বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। জাইনাব সালামুল্লাহি আলাইহা তার ভাষণে অভিশপ্ত ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরে বলেছেন, খোদাই বিধান ও আল্লাহর রাসুলের বিরুদ্ধে তোমার এসব কাজ আল্লাহ ও রাসুলের প্রতি বিদ্রোহ এবং রাসুলের নবুয়ত ও কোরআনের বিধানকে অস্বীকারের সমতুল্য। তিনি ইয়াজিদকে উদ্দেশ্য করে আরও বলেছিলেন, নানা মুসিবত ও চাপের মুখে তোমার সাথে কথা বলতে বাধ্য হয়েছি কারণ তোমার এমন যোগ্যতা নেই যে আমরা তোমার সাথে কথা বলবো। এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী এবং তোমার সম্পদ ও বিলাসী জীবন এতেই সীমিত। আমাদের মুসিবত এই পার্থিব জগতেই শেষ হবে, কিন্তু আমরাই বিজয়ী হব কারণ সত্য আমাদের পক্ষে।
এভাবে পিতার মতোই অনলবর্ষী বক্তা হিসেবে খ্যাত হয়েছিলেন হযরত জাইনাব সালামুল্লাহি আলাইহা। কারবালা বিপ্লবের সংরক্ষক এই মহীয়সী নারীর ওফাত বার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও শোক ও সমবেদনা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 16 ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, জীবনযাত্রায় ব্যয় গরিব সংকটে মধ্যবিত্ত দুর্দশায়। প্রথম আলো মানবজমিনের শিরোনাম, বিরোধীরা অনড়, সার্চ কমিটি উপায় খুঁজছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আবার বাড়বে কাঁচামালের দাম। ইত্তেফাক যুগান্তর লিখেছে, লোপাট 15,000 কোটি টাকা, আমাকে একটা চাকরি দিন। মনোভাব নিয়ে অনেকে নিজের নাম প্রস্তাব করেছেন সার্চ কমিটিতে। কালের কণ্ঠ, বাড়ছে উত্তেজনা রাশিয়া ইউক্রেন ইস্যুতে, জাতিসংঘের উদ্বেগ। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, শেষ বয়সে বড় ধাক্কা খেয়েছেন সন্ধ্যাদি, গীতশ্রীর মৃত্যুতে পদ্মশ্রী ইস্যু নিয়ে উষ্মা প্রকাশ মমতার। সংবাদ প্রতিদিন, ইতিহাসের ধাত্রীভূমিতে কি ক্ষতির আশঙ্কায় বিজেপি? নেতারা বলছেন দায় বাবার নয় মোদির। আনন্দবাজার পত্রিকা, শরীরে চিপ লাগিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের বাড়িতে ঢোকার চেষ্টা, চাঞ্চল্য রাজধানীতে আজকাল।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিরোধীরা অনর, সার্চ কমিটি উপায় খুঁজছে, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, এ পর্যন্ত আসা নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। 322 জনের এই তালিকায় অবশ্য সাবেক আমলাদের প্রাধান্যই বেশি। আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটিকে 10 জনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য এবং সব দল আস্থা রাখতে পারে এমন ব্যক্তিদের নাম চূড়ান্ত করতে প্রক্রিয়ায় সব দলকে রাখার চেষ্টা করছে কমিটি, কিন্তু দলগুলো অনড়, তারা এই প্রক্রিয়ায় যুক্ত হতে চায় না। এখন পর্যন্ত বিএনপি সহ 13টি দল কোনো নাম প্রস্তাব করেনি। দলগুলো বলছে নির্বাচন কমিশন গঠনের চেয়ে নির্বাচন প্রক্রিয়ার বিষয়টি আগে সুরাহা হওয়া উচিত।
ইসি গঠনে 322 নাম প্রস্তাব, আমাকে একটা চাকরি দিন, মনোভাব নিয়ে অনেকে নিজের নাম প্রস্তাব করেছেন। কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন বলেছেন, এবার সার্চ কমিটির কাছে আমলাদের নামের আধিক্য বেশি। এর কারণ হতে পারে নির্বাচন কমিশনে আমলাদের প্রয়োজনীয়তা আছে, যাকে নিয়োগ দেয়া হবে তার প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এ প্রতিষ্ঠানে যে কোনো ধরনের লোক নিয়োগ দেওয়া উচিত হবে না, কিন্তু যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে হাস্যস্পদ অনেক নাম আছে। আমি নির্বাচন কমিশন গঠন নিয়ে যত লেখাপড়া করেছি তাতে এবার যে হ জ ব র ল অবস্থা দেখছি তাতে বিস্মিত না হয়ে পারেনি। মনে হচ্ছে এটা নিচ্ছক চাকরি, আমাকে একটা চাকরি দিন, এ ধরনের মনোভাব নিয়ে ব্যক্তি পর্যায়ে অনেকে নিজের নাম প্রস্তাব করেছেন।
দৈনিক ইত্তেফাকে প্রকাশিত রাজনীতির টুকরো কয়েকটি বক্তব্য তুলে ধরছি। বাংলাদেশের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির সবকিছুতে না বলা গণতন্ত্রকে না বলার সামিল। রিজভী বলেন, 10 বছর ধরে দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করছে। তিনি বলেন, একটা হচ্ছে রকিবুল হুদা আর একটা নুরুল হুদা, একজন 153 জনকে বিনা ভোটে নির্বাচিত করিয়েছেন, আরেকজন নিশিরাতে ভোট করেছেন। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নাম জমা না দিলেও সার্চ কমিটিতে যে নাম এসেছে তাতে ভালো কমিশন গঠন করা সম্ভব।
লোপাট 15,000 কোটি টাকা, এ শিরোনামের খবরে দৈনিক যুগান্তরে লেখা হয়েছে, সরকারি ব্যয়ের মধ্যে প্রায় 15,000 কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম চিহ্নিত হয়েছে মন্ত্রণালয়, উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, জ্বালানি তেল ক্রয়, খাদ্য বিতরণ, ব্যাংক, বিমা ও রাজস্ব খাত ঘিরে এ অনিয়ম হয়েছে। পাশাপাশি COVID-19 চিকিৎসার জন্য বিদেশি প্রকল্পে সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ধরা পড়ে। করোনাকালেও থেমে ছিল না শিক্ষা, স্বাস্থ্য ও গরিব মানুষের খাদ্য বিতরণের টাকা ব্যয়ে অনিয়ম, যা নিরীক্ষা বিভাগের 2020-এর প্রতিবেদনে উঠে এসেছে।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ইতিহাসের ধাত্রীভূমিতে কি ক্ষতির আশঙ্কায় বিজেপি নেতারা বলছেন, দায়ে বাবার নয় মোদির, এই শিরোনামের খবরে দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, স্থানীয় বিজেপি নেতারা বলছেন, প্রথম দফার 58 আসনের ফল ভালো না হলে তার দায় বর্তাবে মোদির ওপর, যোগীর ওপর নয়, কারণ কৃষি আইন মোদির, যোগীর নয়। কৃষি আইন কি বাবার মাথা থেকে বেরিয়েছিল? ওটা তো মোদির আইন। ভক্তরা যোগী আদিত্যনাথকে এই বাবা নামেই ডেকে থাকেন। কৃষক আন্দোলনের সামনে নতি স্বীকার করেছিলেন প্রবল পরাক্রান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত 19 নভেম্বর মোদি যখন কৃষি আইন বলবৎ করার জন্য ক্ষমা চেয়েছিলেন আর 29 নভেম্বর সংসদে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করা হয়, তখন উদ্দেশ্য ছিল উত্তরপ্রদেশ নির্বাচন। কিন্তু মোদির ক্ষমা প্রার্থনা করে কৃষি আইন প্রত্যাহার করা কি ছাপ ফেলেছে ভোটে?
শেষ বয়সে বড় ধাক্কা খেয়েছেন সন্ধ্যাদি। গীতশ্রীর মৃত্যুতে পদ্মশ্রী ইস্যু নিয়ে উষ্মা প্রকাশ মমতার। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, কোচবিহারের সভা থেকে ফের গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উষ্মা প্রকাশ করলেন পদ্মশ্রী ইস্যু নিয়ে, বললেন, শেষ বয়সে চরম ধাক্কা খেয়েছেন প্রিয় সন্ধ্যা দিদি। আজকালে লেখা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যেয় চলে গেলেন সুর সম্রাজ্ঞী। পদ্মশ্রী ইস্যুকে কেন্দ্র করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর পর আবারও কেন্দ্রের সরকারকে কাঠ গড়ায় তুললেন কবির সুমন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলায়। কবির সুমন বলেন, হিন্দি, হিন্দুত্ব, হিন্দিয়াবাদীরা সফল।
হিজাব না পরায় ভারতে ধর্ষণের হার সর্বোচ্চ, এমন মন্তব্য করেছেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক জমির আহমেদ। স্কুল কলেজে হেডস্কার্ফ পরা নিয়ে ভারতের কর্ণাটক রাজ্য যখন উত্তপ্ত, তখন এ মন্তব্য করলেন ওই রাজ্যে কংগ্রেসের বিধায়ক জমির আহমেদ। তিনি বলেন, ইসলামে হিজাব অর্থ হল পর্দা। যখন মেয়েরা বয়প্রাপ্ত হয় তখন তাদের সৌন্দর্যকে আড়াল করে রাখে এই পর্দা। আপনি এখন দেখতে পাবেন ভারতে ধর্ষণের হার সর্বোচ্চ, এর কারণ হল অনেক নারী হিজাব পরেন না। বার্তা সংস্থা ANI কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Amen. কোরআনের আলো।
শ্রোতবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা হুজুরাতের ১২ নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার ১৩ থেকে ১৮ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই ১৩ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ।
হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদাবান যে তোমাদের মধ্যে বেশি তাকওয়া সম্পন্ন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ সম্যক অবহিত।
পৃথিবীর সব মানুষের চেহারা ও গায়ের রং যদি একই রকম হতো তাহলে তাদেরকে চেনা ও খুঁজে বের করা কঠিন হয়ে যেত। পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ তাআলার একটি বড় নিয়ামত হল তিনি মানুষকে বিভিন্ন বর্ণ ও গোত্রে বিভক্ত করেছেন এবং তাদেরকে নানা ধরনের ভাষা শিক্ষা দিয়েছেন। এই আয়াতে শারীরিক ও বর্ণগত দিক দিয়ে মানুষে মানুষে পার্থক্যের বিষয়টি উল্লেখ করে বলা হচ্ছে এই পার্থক্যের মূল লক্ষ্য হচ্ছে মানুষ যেন একে অপরকে চিনতে পারে এবং সামাজিক সম্পর্ক সহ অন্যান্য বিষয়াদিতে পরস্পরের সঙ্গে মিশে না যায়।
অবশ্য কোনো কোনো বর্ণ বা জাতির লোকজন এই পার্থক্যের বিষয়টিকে নিজেদের শ্রেষ্ঠত্ব হিসেবে জাহির করতে চায়। অথচ এই আয়াতে বলা হচ্ছে তোমরা সবাই এক পিতা ও মাতা থেকে এসেছো এবং তোমাদের সবার উৎস হচ্ছেন বাবা আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া সালামুল্লাহি আলাইহা। কাজেই এই বিষয়টি নিয়ে গর্ব করার কোনো সুযোগ নেই। শুধুমাত্র যে যত বেশি মুত্তাকি বা পরহেজগার, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা তত বেশি।
এই আয়াতের বিষয়গুলো হল এক, অনারবের উপর আরবের কিংবা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, সবাই মানুষ এবং সবাই এক পিতামাতার সন্তান। দুই, এক মানুষের সঙ্গে আরেক মানুষের বাহ্যিক পার্থক্য আল্লাহ তাআলার প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তের কারণে হয়েছে, এর উদ্দেশ্য পরস্পরকে চিনতে পারা, গর্ব বা অহংকার করা নয়।
এবারে এই সূরার ১৪ ও ১৫ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম وَإِن تُطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ لَا يَلِتْكُم مِّنْ أَعْمَالِكُمْ شَيْئًا إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ।
আরবের বেদুইনরা বলে, আমরা ঈমান আনলাম। তাদের বলুন, তোমরা ঈমান আননি, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, কারণ ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আর যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, তবে তিনি তোমাদের আমল সমূহের পুরস্কার সামান্য পরিমাণও লাঘব করবেন না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। শুধুমাত্র তারাই মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর সন্দেহ পোষণ করেনি এবং তাদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে, তারাই সত্যনিষ্ঠ।
এই দুই আয়াতে ইমানের দাবিদার সেসব মানুষের কথা বলা হচ্ছে যারা বলে, আমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ইমান এনেছি এবং এ বিষয়টিকে অন্যের উপর নিজেদের শ্রেষ্ঠত্বের কারণ বলে মনে করছি। কিন্তু পবিত্র কোরআন বলছে, তারা মুখে নিজেদের ইমানদার বলে দাবি করলেও কার্যত তারা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করেনি। অথচ ইমান ও আমল পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং একটি ছাড়া আরেকটি অর্থহীন। এরপর মানুষের অন্তরে ইমানের প্রভাবের দুটি লক্ষণ উল্লেখ করে বলা হচ্ছে, প্রকৃত মুমিন হচ্ছেন তিনি যিনি আল্লাহর অস্তিত্বের ব্যাপারে অন্তরে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করেন না। মুমিনের আরেকটি বৈশিষ্ট্য হল, পৃথিবীতে আল্লাহর দীন কায়েমের জন্য তারা নিজেদের জীবন ও সম্পদ ব্যয় করে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, যে ব্যক্তি নিজেকে ধার্মিক দাবি করে কিন্তু তার কাজকর্ম আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুযায়ী হয় না, সে পার্থিব জীবনে মুসলমান হিসেবে পরিচিতি পেলেও কিয়ামতের দিন এই দাবি তাদের কোনো কাজে আসবে না। দুই, পবিত্র কোরআনের বাণীর পাশাপাশি আল্লাহর রাসূলের নির্দেশ পালন করাও মুমিন মুসলমানদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য।
এবারে সূরা হুজুরাতের ১৬ থেকে ১৮ নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
কুল আতুআল্লিমুনা আল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল يمنوا علي إسلام الله بصير بما تعملون
بولون তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবগত করাচ্ছ, অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমানসমূহে এবং যা কিছু আছে জমিনে, আর আল্লাহ সব কিছু সম্পর্কে সম্যক। তারা ইসলাম গ্রহণ করে আপনাকে ধন্য করেছে বলে ভাব দেখায়। বলুন, তোমরা ইসলাম গ্রহণ করে আমাকে করেছো বলে মনে করো না, বরং আল্লাহই চালিত করে তোমাদেরকে ধন্য করেছেন যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী হও। নিশ্চয়ই আল্লাহ বিষয় সম্পর্কে অবগত আছেন, আর তোমরা যা করো আল্লাহ তা দেখেন।
ইসলামের প্রাথমিক যুগে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁটা দিয়ে বলতো, আমরা ছিলাম বলেই আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে সহযোগিতা করেছি। পবিত্র কোরআনে এ ধরনের মানুষকে উদ্দেশ্য করে বলছে, তোমরা এ কেমন ধরনের উদ্ভট কথা বলছ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই বরং তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে ইমানের আলোয় উদ্ভাসিত করেছেন।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, ইমান ও সৎকর্মের ব্যাপারে আমাদের আচরণ যেন এমন না হয় যে আমরা আল্লাহ ও তাঁর রাসূলকে ধন্য করে ফেলেছি, কারণ তারা আমাদের ইমান আনার মুখাপেক্ষী নন, বরং তারাই সৎপথ প্রদর্শন করার মাধ্যমে আমাদেরকে ধন্য করেছেন। দুই, আসমান ও জমিনে এমন অনেক গোপন বিষয় রয়েছে যার অস্তিত্ব আল্লাহ ছাড়া আর কারও জানা নেই। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
শুনছিলেন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। এবারে দুটি সংক্ষিপ্ত ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়া তার কিছু সেনা সরানোর ঘোষণা দেওয়ার পর বিশ্ব বাজারে তেলের দাম প্রায় 4% কমে যাচ্ছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, সামরিক মহড়া শেষে ইউক্রেন সীমান্তে মোতায়েন তার দেশের সেনাবাহিনীর একাংশকে ফিরিয়ে নেওয়া হবে। তার এই ঘোষণার পর ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $3.84 কমে 62 সেন্টে পৌঁছে, একই সময়ে ওয়েস্ট টেক্সাস তেলও ব্যারেল ডলারের বেশি কমে $91.29 বিক্রি। পরে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ভিয়েনা সংলাপে দায়িত্বশীল আচরণ করতে পাশ্চাত্যের প্রতি আহ্বান জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তেহরানের পক্ষ থেকে ছাড় দেওয়ার ঘোষণা। আরব আমিরাত ও সৌদি আরবে ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেন। আনসারুল্লাহকে কালো তালিকাভুক্ত করতে লবিং করছে ইসরায়েল। ভারতের কর্ণাটক রাজ্যের আরও একটি সরকারি কলেজে হিজাব পড়তে বাধা। হিজাব পড়তে অনড় ছাত্রীদের বাড়ি ফেরত পাঠাল কর্তৃপক্ষ। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জেনারেল সুলাইমানির ছবি পোড়ানো নিয়ে বিতর্ক। সারা শহরে ছেয়ে গেছে সুলাইমানি ও ইরানের সর্বোচ্চ নেতার ছবি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নম্বর 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।